বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 19 মার্চ, 5 চৈত্র এবং ফার্সি 28 ইসফান্ত। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজ, সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। ইউটিউবে অনুষ্ঠান শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানের সাথে আরব দেশগুলোর সম্পর্ক ঘনিষ্ঠ হয় ইহুদিবাদী ইসরায়েলের উদ্বেগ এবং বাংলাদেশে সংকট সৃষ্টি করে রমজান মাসে নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরের হুঁশিয়ারি সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান রংধনু। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরাক সফরে গেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি। সই হবে নিরাপত্তা সহযোগিতা চুক্তি। আকস্মিকভাবে দোনবাস এলাকা সফর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘুরে দেখেছেন মারিউপোল শহর। দেশে শান্তি বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করুন, প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যাবের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপির দিল্লির বাড়িতে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের হানা, জাতীয় রাজনীতিতে শোরগোল। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি ইরাক সফরে রাজধানী বাগদাদ পৌঁছেছেন। এই সফরে তিনি ইরাকের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও একটি নিরাপত্তা চুক্তি সই করবেন। চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সই এবং পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাত সফর শেষে তিনি ইরাক সফরে গেছেন। এই সফরে তার সঙ্গে একটি প্রতিনিধি দল রয়েছে। তাদেরকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি। আলি শামখানি আজ বাগদাদ পৌঁছে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল মোহান্দিসের শাহাদাতের স্থান পরিদর্শন করেন। তিন বছর আগে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের এই দুই শীর্ষ কমান্ডার মার্কিন সন্ত্রাসী বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ হন। আশা করা হচ্ছে আলি শামখানি ইরাকের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনীতি বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং একটি যৌথ নিরাপত্তা সহযোগিতা চুক্তি সই করবেন। গত কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। দুদেশের মধ্যকার প্রতিবেশী সুলভ সম্পর্ক এবং অভিন্ন সীমান্ত রক্ষার বিষয়ে পারস্পরিক দায়িত্বশীলতা জোরদার করার লক্ষ্যে এই চুক্তি সই হবে। চুক্তিটি সই হলে ইরাক ইরান সীমান্তে তৎপর বিপ্লব বিরোধী সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নস্যাৎ হবে এবং সীমান্তবর্তী এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের অনুচরদের তৎপরতাও
বন্ধ হবে। ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ শহরের শাহচেরাগ মাজারে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা চালানোর দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। গত বছরের 26 অক্টোবর চালানো ওই সন্ত্রাসী হামলায় 15 জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছিল। ইরানের ফার্স প্রদেশের বিচার বিভাগের প্রধান কাজেম মুসাবি বলেছেন, ওই সন্ত্রাসী হামলায় জড়িত দুই মূল অভিযুক্তের বিরুদ্ধে ভূপৃষ্ঠে অশান্তি সৃষ্টি, সশস্ত্র বিদ্রোহ এবং জাতীয় নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা মাজারে হামলাকারী একমাত্র সন্ত্রাসীকে অস্ত্র সরবরাহ করা সহ সব রকম সহযোগিতা করেছে। হামলাকারী সন্ত্রাসী ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত ও পরে হাসপাতালে মারা যায়। এই ঘটনায় সহযোগিতাকারী অপর তিন অভিযুক্তকে 5 থেকে 25 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। 2022 সালের 26 অক্টোবর ফার্স প্রদেশের কেন্দ্রীয় শহর শিরাজে অবস্থিত শাহচেরাগ মাজারে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় এক সশস্ত্র সন্ত্রাসী। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস ওই হামলার দায় স্বীকার করে। ইরানের নিরাপত্তা বাহিনী এই হামলায় জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে কয়েকজনকে গ্রেফতার করে এবং ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় 2 সপ্তাহ পরে এক বিবৃতিতে জানায়, হামলায় জড়িত থাকার দায়ে 26 জন উগ্র জঙ্গিকে আটক করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এসব ব্যক্তি আজারবাইজান, তাজিকিস্তান ও আফগানিস্তানের নাগরিক। মুসাভি আরও জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি স্বীকার করেছে যে তারা দায়েশের রিং লিডারদের সঙ্গে সমন্বয় করে এই হামলা চালাতে সার্বিক সহযোগিতা করেছে। ফার্স প্রদেশের আদালতের এই রায়ের বিরুদ্ধে 5 অভিযুক্তই উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের সমুদ্র নিরাপত্তার প্রশ্ন এলে ইরান, চীন এবং রাশিয়া একই জোটে থাকবে। ওমান সাগরে 3 দেশের যৌথ মহড়ার মাধ্যমে বাইরের শক্তিগুলোকে সুস্পষ্টভাবে এই বার্তা দেয়া হয়েছে। ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন আল আলমকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরাম ইরানি বলেন, ইরান, চীন এবং রাশিয়া যৌথভাবে নৌমহড়া চালিয়েছে এবং এটি প্রমাণ করে যে এই 3 দেশের মধ্যে উচ্চমাত্রার সহযোগিতা রয়েছে। ইরানের এই কমান্ডার জানান, তার দেশের নৌসেনারা চীন এবং রাশিয়ার সাথে যৌথ মহড়ার সময় অপারেশনাল এবং টেকনিক্যাল অভিজ্ঞতা বিনিময় করেছে। তিনি আরও বলেন, 3 দেশের যৌথ মহড়া এই ইঙ্গিত দেয় যে মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমার নিরাপত্তাকে এই 3 দেশ বিশেষ গুরুত্ব দেয় এবং প্রয়োজনের সময় এক কাতারে অবস্থান নেবে। এছাড়া বাইরের শক্তিকে এ অঞ্চল থেকে বহিষ্কার করতে এবং নিজ নিজ সীমানার কাছে সেনা মোতায়েন করতে প্রস্তুত থাকবে। ইরান, রাশিয়া এবং চীন এবার যে মহড়া পরিচালনা করেছে তার নাম ছিল 2023 মেরিন সিকিউরিটি বেল্ট। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আকস্মিকভাবে দোনবাস এলাকা সফর করেছেন। সফরের অংশ হিসেবে তিনি মারিওপোল শহর ঘুরে দেখেন। গত বছর এই শহরে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে রুশ সেনাদের ভয়াবহ যুদ্ধ হয়েছিল। আজব সাগর তীরবর্তী এই শহরটি গত বছরের বসন্তকালে রাশিয়ার সেনারা ইউক্রেনের সেনাদের হাত থেকে মুক্ত করতে সক্ষম হয়। মারিওপোল শহরটি দোনবাস প্রজাতন্ত্রের অংশ এবং এটি রাশিয়ার নিয়ন্ত্রণ রয়েছে। রাশিয়ার কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন হেলিকপ্টারে করে মারিওপোল শহরে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন। প্রেসিডেন্ট পুতিন এই শহরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। শহরটিতে নতুন আবাসিক এলাকা, সামাজিক এবং শিক্ষা প্রতিষ্ঠান, হাউজিং এবং কমিউনিটির জন্য সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। এছাড়া রয়েছে মেডিকেল ইনস্টিটিউশন। প্রেসিডেন্ট পুতিন ঘুরে দেখেন শহরের উপকূলভাগের ইয়ট ক্লাব এবং আরও বেশ কিছু স্মরণীয় স্থান। শহর ঘুরে দেখার সময় প্রেসিডেন্ট পুতিন নিজে গাড়ি চালান এবং লোকজনের সঙ্গে কথা বলেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের উন্নয়ন যাত্রাকে নির্বিঘ্ন করতে এবং দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে র্যাবের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
উন্নত বাংলাদেশের যাত্রাকে নির্বিঘ্ন করতে, দেশের শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে র্যাব কার্যকর ভূমিকা পালনের কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় থেকে দেশকে জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল, জঙ্গি দমনে র্যাব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে বলে মনে করেন তিনি। আজ রোববার সকালে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে সংস্থাটির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। তিনি বলেন, যারা একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বদনাম ছড়িয়ে গোটা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের চিহ্নিত করতে হবে।
দেশবিরোধী কিছু শক্তি আছে, তারা আমাদের কোনো বাংলাদেশ যত ভালো কাজই করুক না কেন, তারা কিছুই চোখে দেখে না। আর আরেকটা শ্রেণী আছে, তাদের অভ্যাসটাই হলো বিদেশিদের কাছে যে বাংলাদেশের বদনাম করা। এটা আমাদের দেশ, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা নিচ্ছি। আমার দেশে আমার যারা কাজ করে তারা কে কি করে না করে সেটা আমরা জানি, বিচারটা আমরা করব, সে আত্মবিশ্বাস রেখে কাজ করতে হবে।
এ সময় সমাজ থেকে মাদকের অপব্যবহার রোধ, কিশোর গ্যাংয়ের এবং সাইবার অপরাধ নির্মূলে আরও মনোযোগী হতে র্যাবকে সজাগ থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বিমানের হজ ফ্লাইটের ভাড়া আর কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম। তিনি বলেন, হজের যে বিমান ভাড়া ধরা হয়েছে এটা একদম সর্বনিম্ন ও সর্বশেষ। আমরা যতটুকু সম্ভব কমিয়েছি, এর চেয়ে কম আর করা যায় না। রোববার বিমানের প্রধান কার্যালয়ে বলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিমানের এমডি বলেন, আমরা তিন মাস ধরে হজের বিমান ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। আমাদের প্রথম প্রস্তাব ছিল ২১০,৩৩৮ টাকা, পরে এটিকে কমিয়ে প্রায় ১,৯৮,০০০ টাকা করা হয়েছে। জাতীয় নির্বাহী কমিটি এই ভাড়া নির্ধারণ করেছে। এবার ভাড়া বৃদ্ধির অন্যতম কারণ ট্যাক্স বৃদ্ধি, ডলারের রেট বৃদ্ধি, জেট ফুয়েলের দাম বৃদ্ধি। ভাড়া বৃদ্ধিতে আমাদের কোনো হাত নেই। তিনি বলেন, হজ প্যাকেজ চূড়ান্ত হয়ে গেছে, সেখানে বিমান একটি মাত্র খাত, আমরা সর্বনিম্ন দিয়েছি, এরপরে আমাদের আর কিছুই করার নেই। বিমান ভাড়া নির্ধারণের পদ্ধতি নিয়ে প্রশ্ন করা হলে এমডি বলেন, হজের বিমান ভাড়া সায়েন্টিফিক উপায় নির্ধারণ করা হয়েছে, এটা নিয়ে অযৌক্তিক, অনুমান নির্ভর, অর্ধসত্য বলার সুযোগ নেই। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির দিল্লির বাড়িতে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা যাওয়ায় জাতীয় রাজনীতিতে সরগোল পড়ে গেছে। আজ সকালে দিল্লিতে রাহুল গান্ধীর বাসায় যান দিল্লি পুলিশের কর্মকর্তারা। কলকাতা থেকে আরও বলছেন আমাদের প্রতিনিধি।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি দিল্লির বাড়িতে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা যাওয়ায় জাতীয় রাজনীতিতে সরগোল পড়ে গেছে। ভারত জোড়ো পদযাত্রা কর্মসূচি চলাকালীন রাহুল গান্ধী শ্রীনগরে বলেছিলেন, দেশে অনেক নারী যৌন হেনস্থার শিকার। রাহুল বলেন, ভারত জোড়ো যাত্রার সময় একটি মেয়ে তাকে এসে বলে সে ধর্ষণের শিকার। পাল্টা আমি তাকে প্রশ্ন করি, আপনি কেন পুলিশের কাছে যাচ্ছেন না? উত্তরে মেয়েটি জানায়, পুলিশের কাছে গেলে সমাজে লজ্জার মুখে পড়তে হবে তাকে। কংগ্রেস নেতার ওই মন্তব্যের ভিত্তিতে গত শুক্রবার দিল্লি পুলিশের পক্ষ থেকে তাকে একটি চিঠি দেওয়া হয়। তাতে রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করা হয়, কোন মহিলা যৌন নির্যাতনের বা হেনস্থার শিকার, সেই বিষয়ে তথ্য দিন, পুলিশ তাদের সুরক্ষা দেবে ও তদন্ত করতে সাহায্য করবে। সেই চিঠির ভিত্তিতেই তথ্য সংগ্রহের জন্য আজ রোববার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাসা যায় দিল্লি পুলিশ। এদিকে দিল্লি পুলিশের এ ধরনের পদক্ষেপে তীব্র সমালোচনা করে কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ বলেছেন, ভারত জোড়ো পদযাত্রা শেষ হয়েছে, ৪৫ দিন হয়ে গেছে, তারা ৪৫ দিন পর জিজ্ঞাসাবাদের জন্য গেছে। তারা যদি এতই চিন্তিত তাহলে ফেব্রুয়ারিতে তার কাছে গেলেন না কেন? রাহুল গান্ধীর আইনি টিম আইন অনুযায়ী জবাব দেবে বলেও মন্তব্য করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আমেরিকার আরও প্রায় 200 ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংকের মতো পতনের ঝুঁকির মুখে রয়েছে। নতুন একটি গবেষণা রিপোর্ট থেকে এই তথ্য বেরিয়ে এসেছে। এতে বলা হয়েছে, বাইডেন প্রশাসন সম্প্রতি অস্থিতিশীল বাজার শান্ত করার জন্য যেসব পদক্ষেপ নিয়েছে, তা সত্ত্বেও এসব ব্যাংক পতনের ঝুঁকির মুখে রয়েছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আক্তার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি সম্প্রতি চীন ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করে আজ ইরাকের কর্মকর্তাদের সাথে সাক্ষাতের জন্য বাগদাদ সফরে গেছেন। তার এই সফরের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি সম্প্রতি চীন ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করে আজ ইরাকের কর্মকর্তাদের সাথে সাক্ষাতের জন্য বাগদাদ সফরে গেছেন। ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ উজমা খামেনেয়ির প্রতিনিধি হিসেবে সম্প্রতি তিনি বেইজিং সফর করেন, যেখানে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে গুরুত্বপূর্ণ সমঝোতা হয় এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এরপরই তিনি আমিরাত সফরে গিয়ে দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ কারণে শামখানির ইরাক সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইরান ও ইরাকের ঘনিষ্ঠ সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, যা কিনা এই অঞ্চলের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে। ইরাক হচ্ছে ইরানের দ্বিতীয় বাণিজ্য শরিক দেশ। এ কারণে দ্বিপক্ষীয় অর্থনৈতিক স্বার্থ সুরক্ষার জন্য বাইরে থেকে চাপিয়ে দেওয়া নানা সমস্যা দূর করা এবং ব্যাংকিং সহযোগিতা আরও বাড়ানো খুবই জরুরি। অর্থনৈতিক বিষয়ে সহযোগিতা ছাড়াও সীমান্তে নিরাপত্তা বিষয়ে দুদেশের মধ্যে সমঝোতা চুক্তি সই আলি শামখানির বাগদাদ সফরের অন্যতম উদ্দেশ্য। শামখানির ইরাক সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আঞ্চলিক সহযোগিতা বিস্তারে এর প্রভাব। ইরানের সাম্প্রতিক সফল কূটনৈতিক তৎপরতার অন্যতম একটি নিদর্শন হচ্ছে তেহরান রিয়াদ সম্পর্কের উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি সই। এ বিষয়টিকে এই অঞ্চলের অন্যান্য দেশ ব্যাপক স্বাগত জানিয়েছে। এমনকি যে আমিরাত বেশ কবছর ধরে ইরানের সাথে দূরত্ব বজায় রেখে চলত, তারাও ইরানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে সম্মত হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, আরব দেশগুলো সহ প্রতিবেশী সব দেশের সাথে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠা এমন একটি বিষয় যা ইসরায়েলের মতো মুসলমানদের ভয়ঙ্কর শত্রুকে চিন্তিত করে তুলেছে। যাই হোক, ইরান বহুদিন ধরে আরব দেশগুলোর সাথে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আর্থরাজনৈতিক সহ সব ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে আসছিল। এ কারণে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানির চীন, আমিরাত ও ইরাক সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। আসন্ন রমজানকে সামনে রেখে বাংলাদেশে নিত্য পণ্যের দাম বেড়েই চলছে। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, ছোলা, তেল, চিনি, খেজুর সহ রমজানের প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে, সংকট হওয়ার কোনো কারণ নেই। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
রমজান এখন দোরগোড়ায়। বাংলাদেশে নিত্যপণ্যের বাজার দরের চোখ রাঙানি যদিও কমেনি, তবে ব্যবসায়ী নেতারা বলছেন, ছোলা, তেল, চিনি, খেজুর, পেঁয়াজ সহ রমজানের প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে, সংকট হওয়ার কোনো কারণ নেই। তাই ভোক্তা সাধারণকে নিশ্চিন্তে থাকার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। যদিও বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এক দফা বেড়েছে সবে বরাতের আগেই, সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে বাজারে সরবরাহে কোনো ঘাটতি নেই, নিত্য প্রয়োজনীয় সব জিনিসেরই বাজারে প্রচুর মজুদ আছে। এরপরেও বাজারে জিনিসপত্রের দাম কিন্তু বাড়তে দিকে। গেল সপ্তাহে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পবিত্র রমজান মাসে কোনোভাবে যাতে দ্রব্যমূল্য না বাড়ে সে বিষয়ে নজরদারি বাড়াতে বাণিজ্য সচিবকে নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে মাঠ পর্যায়ের চিত্র হচ্ছে এখনও কমেনি সম্প্রতি বৃদ্ধি পাওয়া অনেক পণ্যের দাম, হয়তো খানিক স্থিতিতে রয়েছে প্রশাসনের হুমকিতে। FBCCI নেতারা বলছেন সোলার আমদানি বৃদ্ধিতে দাম কমতে শুরু করেছে অনেক বাজারে। ভোজ্য তেল সারা বছরের চাহিদা 20 লাখ টনের পাশে শুধু রমজানেই রয়েছে 4 লাখ টনের ডিমান্ড, কিন্তু আমদানি পর্যাপ্ত হওয়ায় মজুত রয়েছে অনেক। উল্লেখ করে ব্যবসায়ী নেতারা দাবি করছেন এই রমজানে কোনোভাবেই ভোজ্য তেলের দাম বাড়বে না। FBCCI ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেছেন
সোলা, ডাল, পেঁয়াজ, খেজুর, ভোজ্য তেল, চিনি সব কিছুই আপনার পর্যাপ্ত রয়েছে। কিছু ভোগ্যপণের দাম ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে এবং ডলারের মান বৃদ্ধির কারণে, এবং এর চেয়ে যেন দাম বৃদ্ধি না ঘটে সেই জন্য FBCCI বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে, ভোক্তা অধিদপ্তরের সঙ্গে এবং বিভিন্ন যে বাজার কমিটিগুলো রয়েছে এবং বিভিন্ন চেম্বারগুলো রয়েছে তারা সকলেই এইসব বাজারগুলোকে মনিটরিং করবে।
কেউ যদি পণ্যের দাম কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়ানোর চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।
আমাদের এখানে ব্যবসায়ীরা মধ্যে কেউ কারসাজি করার কিংবা সুযোগ নেওয়ার চেষ্টা করে নাকি আমরা সেদিকে লক্ষ্য রাখছি, এবং আমরা এখানে আইন অনুযায়ী যে বিভিন্ন ধাপ আছে, প্রশাসনিক আদেশে জরিমানা, তারপরে তাদের এটা প্রতিষ্ঠান বন্ধকরণ, তারপরে মালামাল সিজকরণ, সব কিছু আছে। আমরা যদি দেখি মানুষের কষ্ট হয় তাহলে আমরা সেখানে জিরো টলারেন্স প্রদর্শন করি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানের এই পর্যায়ে এখন রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আসরের শুরুতেই তোমাদেরকে ফার্সি নববর্ষ বা নওরোজের শুভেচ্ছা জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে গত 21 মার্চ তারিখে ইরানে নওরোজ উৎসব শুরু হয়েছে। নওরোজ হচ্ছে ইরানের একটি ঐতিহ্যবাহী উৎসব। এটি ইরানি উৎসব হলেও ভারত উপমহাদেশে, বিশেষ করে মোগল আমলে জাক জমকের সাথে তা পালিত হতো। এখনও আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমানিস্তান, উজবেকিস্তান, তুরস্ক, আজারবাইজান, কুর্দিস্তান এবং কোনো কোনো আরব ও ইউরোপীয় দেশে নওরোজ উৎসব পালন করা হয়ে থাকে।
বন্ধুরা, ফার্সি নববর্ষ উপলক্ষে আজ আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে ফার্সি নওরোজ শব্দটির অর্থ হচ্ছে নতুন দিন। ফার্সি ফারওয়ার্ড দিনের প্রথম দিন নওরোজ। আবার বসন্তের সূচনা হয় একই দিনে। বসন্ত বরণ এবং নওরোজ উৎসব একত্রেই পালিত হয় ইরানে। নওরোজকে ইরানে ঈদে নওরোজ বলা হয়ে থাকে।
নওরোজ উৎসব বিশ্বের কোটি কোটি মানুষের জন্য শান্তি, মৈত্রী ও সুখ সমৃদ্ধির বার্তা বয়ে আনে। আর এ কারণেই জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো 2010 সালে নওরোজ উৎসবকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে। ওই সংস্থা নওরোজ উৎসবের প্রথম দিনকে বিশ্ব নওরোজ উৎসব হিসেবে ঘোষণা করেছে।
বন্ধুরা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি নওরোজ সম্পর্কে বলেছেন, নওরোজ বা নববর্ষ মহান প্রতিপালকের সামনে মানুষের দাসত্ব ও বিনম্রতা প্রকাশের মাধ্যম। নওরোজ হল নব উদ্ভাবন বা সৃষ্টিশীলতা, সজীবতা, তারুণ্য ও প্রফুল্লতার প্রতীক। একই সঙ্গে এই উৎসব পরস্পরের প্রতি ভালোবাসা ও ভাই ভাইয়ের হৃদ্যতা, আত্মীয় স্বজনের পরস্পরের মধ্যে সম্প্রীতি, পরিচিত জন ও বন্ধুদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি ও হিংসা বিদ্বেষ দূর করার প্রতীক।
ইরানের সর্বোচ্চ নেতার মতে, কোনো কোনো দেশে নওরোজ উৎসব কেবল একটি প্রাচীন উৎসব মাত্র। ইরানে ইসলাম পূর্ব যুগেও এই উৎসবের ছিল বেশ কিছু সুন্দর প্রথা ও আনুষ্ঠানিকতা। অবশ্য এর পাশাপাশি কিছু কুসংস্কারও প্রচলিত ছিল। ইরানে ইসলাম আগমনের পর নওরোজের মধ্যে বেশ কিছু মূল্যবান আচার অনুষ্ঠান যুক্ত হয় এবং এস উৎসব পরিণত হয় আল্লাহর ইবাদত বন্দেগী ও সন্তুষ্টি অর্জনের এক মোক্ষম সুযোগে।
সাহিত্যিকদের দৃষ্টিতে বসন্ত ঋতু হচ্ছে ন্যায়, ইনসাফ ও ভারসাম্যের মৌসুম। ইরানে বসন্ত নাতিশীতোষ্ণ। শীতের প্রকোপ যেমন থাকে না, তেমনি থাকে না গ্রীষ্মের দাবদাহ। মহাকবি ফেরদৌসি নওরোজের বর্ণনা দিয়েছেন এভাবে:
বসন্তের মেঘমালা থেকে নেমে আসে বৃষ্টির ফোঁটা, মাটির বুক থেকে ধুয়ে ফেলে যত সব দুশ্চিন্তা, পৃথিবী পূর্ণ হয় সবুজের সমারোহে এবং পানিতে নদী। দুঃখের জীবনে এখন থাকে না কোনো উদ্বেগ উৎকণ্ঠা, ধরাতল সজ্জিত হয় যেন এক বেহেশত রূপে, ইনসাফ ও দানের মহিমায় পৃথিবী পূর্ণ হয়, আর কল্যাণ ও নিরাপত্তায় আর দুষ্ট ও দুরাচারের হাত হয় অবরুদ্ধ।
বন্ধুরা, কবিতাটি শুনলে? এবারে রয়েছে বসন্ত ও নওরোজ নিয়ে ইরানি শিশুদের কণ্ঠে একটি ফার্সি গান।
বন্ধুরা, চমৎকার একটি গান শুনলে তোমাদের নিশ্চয়ই গানটির বাংলা অনুবাদ জানতে ইচ্ছে করছে। তোমাদের জন্য গানটির অনুবাদ করেছেন মোহাম্মদ আমির হোসেন। এ গানে বলা হয়েছে, বসন্ত এলো রে, বসন্ত এলো রে, ডালিম ফুলের মৌসুম এলো রে, অর্ধেক আকাশ মেঘলা যখন মন তার চায় বৃষ্টি হয়ে ঝরবে সবুজ চত্বরে, কচি কাঁচা তোরা ছুটে আয়রে, ছোট ছোট ছেলে মেয়েরা আয়রে ছুটে আয়রে। দেখো তোমরা প্রাণ ভরে চারিদিকে ফুটেছে ফুল কত রঙের সমাহারে, যেদিকে তাকাও সেদিকেই ফুল, শোনো কি সুন্দর গান গাইছে বুলবুল। উইল গাছের শাখায় কি সমীরণ দুলিয়ে প্রাণোচ্ছল আশার বকুল, ঝর্ণা বয়ে যায় পাথরের বুক চিরে, সূর্যের কি সুন্দর আলোক ঝরে। বসন্ত এলো রে, বসন্ত এলো রে, ডালিম ফুলের মৌসুম এলো রে, মাঠ বনানিয়ার মরু প্রান্তরে কত নকশা আর ছবির মেলারে, অর্ধেক আকাশ মেঘলা যখন মন তার চায় বৃষ্টি হয়ে ঝরবে সবুজ চত্বরে।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে এক ব্যবসায়ী ও তার গাধার গল্প।
বসন্তকালের এক সুন্দর সকাল, এক ব্যবসায়ী তার গাধার পিঠে কয়েক বস্তা লবণ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হল। বাজারে নিয়ে সেগুলো বিক্রি করবে। ব্যবসায়ী এবং গাধা একসাথে হাঁটছে। কিছু দূর গিয়ে পথে একটি নদী পড়ে। দুর্ভাগ্যবশত গাধাটি পা পিছলে নদীতে পড়ে গেল। তখন গাধা বুঝতে পারল যে তার পিঠের বোঝা হালকা লাগছে। মূলত বস্তায় পানি লেগে লবণ গলে যাওয়ার কারণে বোঝা হালকা হয়ে গেছে।
ব্যবসায়ী আর কোনো উপায় না দেখে বাড়ি ফিরে এলো এবং গাধার পিঠে আরো কয়েক বস্তা লবণ নিয়ে আবার বাজারের পথে রওনা হলো। তারা যখন নদীর পিছিল তীরে পৌঁছে তখন গাধাটি ইচ্ছে করে নদীতে পড়ে গেল, ফলে লবণগুলো আবার নষ্ট হয়ে গেল।
ব্যবসায়ী কিন্তু গাধার কৌশল বুঝে ফেলেছে, তাই এবার বাড়ি ফিরে সে স্পঞ্জ ভর্তি বস্তা দিয়ে গাধার পিঠ বোঝাই করল। বোকা গাধা পথ চলতে চলতে নদীর কিনারে এসে পুনরায় নদীতে পড়ে গেল, কিন্তু হায়, তার পিঠের বোঝা হালকা না হয়ে এবার ভারী হয়ে উঠেছে। ব্যবসায়ী তখন গাধার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, হে বোকা গাধা, তোমার কৌশল আমি বুঝে নিয়েছি, কিন্তু তোমার জেনে রাখা উচিত অতি চালাকের গলায় দড়ি।
রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
গল্পটি শুনলে বন্ধুরা, এবার তোমাদের জন্য রয়েছে এক লোভী ইঁদুরের গল্প।
অনেক দিন আগের কথা, একটি ছোট্ট গ্রামে বাস করত এক বৃদ্ধ চাষি। তার ছিল কিছু কৃষি জমি। এই জমিতে সে গমের চাষ করত এবং গম থেকে তৈরি রুটি খেয়ে জীবন ধারণ করত। প্রতি বছর তার জমিতে প্রচুর গম হতো। কৃষক তার উৎপাদিত গম বড় বড় বস্তায় ভরে ঘরের এক কোনায় রেখে দিত।
একদিন দুটি ইঁদুর এই গম দেখতে পেল এবং সঙ্গে সঙ্গেই তারা একটা পরিকল্পনা আঁটল। তারা ঘরের দেয়ালে একটি গর্ত করল। কৃষক বাইরে চলে গেলেই ইঁদুর দুটি গর্ত থেকে বেরিয়ে আসত এবং বস্তা ছিদ্র করে গম বের করে নিজেদের গর্তে নিয়ে যেত। এভাবে দিন যেতে থাকলো এবং একসময় অনেক গম তাদের গর্তে জমা হলো।
একদিন এক ইঁদুর অপর ইঁদুরকে বলল, এই শোনো বন্ধু, আমরা অনেক গম জমা করেছি, কৃষক জানার আগেই আমাদের গম নেয়া বন্ধ করা উচিত, আর তা না হলে আমরা কিন্তু বিপদে পড়ে যেতে পারি।
দ্বিতীয় ইঁদুরটি বলল, তুমি এসব কি বলছ? আমরা কখনো এমন সুযোগ আর পাব না। কৃষক জানার আগেই চলো আমরা আরো গম মজুত করি, ভয় পাওয়ার কিছু নেই।
প্রথম ইঁদুরটি বলল, আমি আর তোমার সঙ্গে আসতে চাই না, কারণ আমি আমার জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে চাই না।
জবাবে দ্বিতীয় ইঁদুরটি বলল, তুমি আসতে একটা ভীতু, আগামীকাল থেকে আমি একা এখানে আসব এবং গম নিয়ে গর্ত ভর্তি করব। তোমার মতো একজন ভীতু বন্ধুর আমার প্রয়োজন নেই।
পরের দিন থেকে লোভী ইঁদুরটি তার নিজের জন্য আরও গম সংগ্রহ শুরু করল। একদিন কৃষক মনে মনে সিদ্ধান্ত নিল যে তার গমের বস্তাগুলো পরীক্ষা করে দেখবে। গমের বস্তার কাছে গিয়ে কৃষক দেখতে পেল সবগুলো বস্তাতেই শুধু ছিদ্র আর ছিদ্র। এতে তার ভীষণ রাগ হলো। সে ইঁদুর ধরার জন্য একটি ফাঁদ বস্তার কাছে পেতে রাখল। লোভী ইঁদুরটি যখন গম নিতে বস্তার কাছে এলো, অমনি সেই ফাঁদে আটকা পড়ে গেল।
এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে পৃথিবীর ধন সম্পদের প্রতি লোভীর দৃষ্টান্ত হচ্ছে গুটি পোকার ন্যায়। সে যতই তার চারিদিকে রেশম সুতা জড়াতে থাকে, ততই সে নিজে বন্দী হয়ে পড়ে এবং এভাবেই তার মৃত্যু ঘটে।
বন্ধুরে, ফির্সি নববর্ষ বা নওরোজ উপলক্ষে আমাদের সব আয়োজন একে একে ফুরিয়ে গেল। তবে অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে তোমাদের জন্য রয়েছে একটি দেশের গান। গানের কথা লিখেছেন তসনিম জায়েদ, সুর করেছেন শেখ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, আর গেয়েছে বাংলাদেশের এক ঝাঁক শিশু শিল্পী।
দেখো মন
এ গানটি ঋতুরাজ বসন্তের একটি চিত্র তুলে ধরা হয়েছে। তো পুরনো দিনের সব মলিনতা, জড়তা, গ্লানি ও হতাশা আমাদের জীবন থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাক এবং নতুনত্বের প্রাণ প্রবাহে গড়ে উঠুক উন্নত, সফল ও সার্থক মানব জীবন। এ প্রত্যাশা করে রংধনুর আজকের আসর থেকে বিদায় নিচ্ছি।
কথা হবে আবারও আগামী সপ্তাহে। সবাই ভালো থেকো। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
পত্র পত্রিকার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, পত্র পত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আজ রোববার উনিশ মার্চ ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। ঢাকার পত্র পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম, আরাফ খান গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেও এক বছরে দুবার বাংলাদেশে এসেছিলেন দৈনিক প্রথম আলো। শিবচর ট্র্যাজেডি, নিহত 17 জনের পরিচয় মিলল দৈনিক কালের কণ্ঠ। অন্তরে বিষ, কাদেরের বক্তব্যের জবাব দিলেন ফখরুল, দৈনিক যুগান্তর। ভারত উন্নত যোগাযোগের জন্য চট্টগ্রাম ও সিলেটের বন্দর ব্যবহার করতে পারে প্রধানমন্ত্রী, দৈনিক নয়া দিগন্ত। আরব বিতর্কের শেষ নেই, জন্মদিনে গিয়ে যেভাবে খুন পুলিশ কর্মকর্তা এমরান, দৈনিক সংবাদ প্রতিদিন। কলকাতার পত্র পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম, সব কথা মনে নেই, যৌন হেনস্থা ইস্যুতে পুলিশের কাছে সময় চালেন রাহুল, ফুসছে কংগ্রেস, দৈনিক সংবাদ প্রতিদিন। পত্রিকাটির ভিন্ন শিরোনাম, এবার অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ বিশ্বভারতীর, 29 মার্চ হাজিরার নির্দেশ। শ্রোতা বন্ধুরা, এবার শিরোনামের পর দুটি বিষয়ে বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, দুবাই আরব খানের স্বর্ণ ব্যবসা, দেশ থেকে পালিয়ে যাওয়া এবং সাকিব আল হাসানের দোকান উদ্বোধনে যোগ দেয়া, এসব নিয়ে নানা রকম খবরে তোলপাড় দেশ, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। আরব খানকে নিয়ে গত 3-4 দিন যে তোলপাড় চলেছে বাংলাদেশে তা আসলে অনেকটা নজিরবিহীন। একজন সাধারণ পর্যায়ের মানুষ সে এখন বাংলাদেশের সব মিডিয়ার শীর্ষ খবরের তালিকায়। এটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। দুর্ভাগ্যজনক বলছি এই কারণে যে তার মতো একজন ক্রিমিনাল, অপরাধী, আমরা এ পর্যন্ত যা জানতে পারছি তাতে সে খুনি, প্রতারক এবং চোরা চালানি বা আরো অপরাধমূলক তৎপরতার মাধ্যমে পয়সা উপার্জন করে এখন সে দুবাইয়ে ব্যবসা করছে। এই রকম একজন ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করছি, একের পর এক সংবাদ বের হচ্ছে। আরাফ খান সম্পর্কে আমরা যা জানতে পেরেছি তাতে সে একজন প্রকাশ্য প্রতারক এবং অপরাধী, দাগি আসামি। তাকে নিয়ে এখন আমরা যে আলোচনাটা করতে পারি সেটি হচ্ছে এই যে বিভিন্ন অপরাধের সাথে তো সে জড়িত, কিন্তু এই অপরাধমূলক কর্মকাণ্ডগুলো করার ক্ষেত্রে সে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির সহযোগিতা পেয়েছে এবং তার পেছনে বিরাট বড় সমর্থন ছিল, এই খবরগুলো এখন আসছে। আরব খানের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নাম এসেছে, সংশ্লিষ্টতা আসছে, রাজনৈতিক নেতাদের কথা আসছে এবং বিশেষ একটি জেলায় তার বাড়ি, সে বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তো এই যে একজন মানুষকে শীর্ষ পর্যায়ের অপরাধী করে ফেরার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই জুটেছে আরব খানের ভাগ্যে এবং এতে দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যে প্রশ্ন আসছে, কত টাকা পাচার করা সম্ভব হলে দুবাইয়ে এই রকম বড় রকমের স্বর্ণ ব্যবসার প্রতিষ্ঠান দেওয়া যায় এবং সেখানে নামি দামি তারকাদেরকে উপস্থিত করানো যায় এবং এই তারকাদের উপস্থিত করার ব্যাপারে দেশের বিভিন্ন পর্যায় থেকে যে সমস্ত নিষেধাজ্ঞা সাবধানবাণী উচ্চারণ করা হয়েছে তারপরেও তারা গেছে, তাহলে এদের ক্ষমতা কতটা বেশি, এ সমস্ত কথা কল্পনা করলে একরকমের হতাশা তৈরি হয়। এই অবস্থার অবসানের জন্য আসলে প্রকৃতপক্ষে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জরুরি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া এই সমস্যা দূর করা যাবে না।
জনাব সিরাজুল ইসলাম, ইরান সৌদি চুক্তি ইসরায়েলের জন্য অনেক কিছু জটিল করে দিয়েছে, একথা বলেছেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। এই বক্তব্যের আসলে ব্যাখ্যা কি?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরব চীনের মধ্যস্থতায় যে চুক্তি করেছে, সম্পর্ক প্রতিষ্ঠা করার চুক্তি, সেই চুক্তির কারণে ইহুদিবাদ ইসরায়েলের সামনে এখন অনেক কিছু জটিল হয়ে গেছে। আপনি যেটি বললেন যে হেনরি কিসিঞ্জারের এই বক্তব্যের আসলে ব্যাখ্যা কি, ব্যাখ্যাটা হচ্ছে এই যে এই চুক্তির মাধ্যমে ইরান এবং সৌদি আরবের ভেতরে যদি সম্পর্ক ঘনিষ্ঠ হয়, স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়, তাহলে ইহুদিবাদ ইসরায়েলের সাথে স্বাভাবিকভাবেই সৌদি আরবের সম্পর্ক যেভাবে হতে যাচ্ছিল তা আর হবে না। ইরানের সাথে সৌদি আরবের যদি সম্পর্ক স্বাভাবিক থাকে, তাহলে মাঝে মাঝেই যে খবর আসে যে ইসরায়েল ইরানে হামলা চালাবে এবং সেখানে একটা আশঙ্কা থাকে বা সম্ভাবনার প্রশ্ন থাকে যে সৌদি আরবের আকাশ ব্যবহার করবে, ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকলে ইসরায়েল সেই সুযোগ পাবে না। ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক থাকলে আরব বিশ্বে সৌদি আরবের যে প্রভাব রয়েছে সেই প্রভাবের কারণে অন্য কোনো দেশও ইহুদিবাদ ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করতে যাবে না বা দহরম বহরম হবে না। এরপরে ইসরায়েল সৌদি আরব বা আরো কিছু আরব দেশ মিলেই ইরান বিরোধী একটা অবস্থান নিয়েছিল, একথা আমরা বলতে পারি। কিন্তু সম্পর্ক যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে ইরান বিরোধী সেই অবস্থান আর থাকবে না। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ইরানকে সামনে রেখে যে সমস্ত সংগঠন গড়ে উঠেছে সেগুলো দিন দিন শক্তিশালী হওয়ার সুযোগ পাবে এবং ইসরায়েলের বিরুদ্ধেই মূলত তারা আরো বেশি তৎপর হতে পারবে। এরপরে আমেরিকাকে সামনে রেখে ইসরায়েল ইরান বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড করাতো তার সাথে সৌদি আরবের বিভিন্নভাবে একটা সম্পর্ক থাকতো। এখন ইরান, সৌদি আরব, চীন, রাশিয়া এই সমস্ত দেশ যদি একই বলয়ে চলে আসে তাহলে কিন্তু ইসরায়েলের জন্য তাহলে সেই কাজগুলো হবে না যা আলটিমেটলি ইসরায়েলের স্বার্থ রক্ষা করত, এখন তার ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে না।
এবার ভারতের দুটি খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে ভারত জোড়ো যাত্রা চলাকালীন মহিলাদের যৌন হেনস্থা নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে দিল্লি পুলিশের কাছে সময় চেয়ে নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পুলিশকে রাহুল জানিয়েছেন দীর্ঘ ভারত জোড়ো যাত্রায় বহু মহিলা তার সঙ্গে কথা বলেছেন, সব তথ্য মনে নেই, তাই পুলিশের হাতে সব তথ্য তুলে দিতে তাঁর কিছুটা সময় লাগবে। আসলে ভারত জোড়ো যাত্রার শেষে শ্রীনগরে দাঁড়িয়ে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন দীর্ঘ যাত্রাপথে বহু মহিলা তার কাছে অভিযোগ করেছেন যে তাদের পরিবারের সদস্যদের কাছেই যৌন হেনস্থা বা ধর্ষণের শিকার হতে হয়েছে, কিন্তু লোক লজ্জার ভয়ে পুলিশে অভিযোগ করতে পারছেন না তারা, কারণ পুলিশে অভিযোগ করলেই তাদের সম্মান নিয়ে টানাটানি হবে। দিল্লি পুলিশের বক্তব্য, কংগ্রেস সদস্যকে সেই বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে। ঠিক কারা কারা রাহুলের কাছে এই ধরনের অভিযোগ করেছেন তাদের তালিকা দিতে হবে যাতে ওই মহিলাদের ন্যায় বিচার দেয়া যায়। দৈনিক সংবাদ প্রতিদিন ভিন্ন একটি শিরোনামে লিখেছে বিশ্ব ভারতীয় ও অমর্ত্য সেনের জমিজট যেন কিছুতেই কাটছে না, এবার নোবেল জয়ীকে উচ্ছেদের নোটিশ ধরালো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চিঠি পাঠিয়ে আগামী 29 মার্চ অমর্ত্য সেন বা তার কোনো প্রতিনিধিকে বিশ্ব ভারতীর সেন্ট্রাল অ্যাডমিশন বিল্ডিং এর কনফারেন্স হলে হাজির হতে বলা হয়েছে বলেই খবর।
সেখানে হবে শুনানি। জানা গিয়েছে যদি অমর্ত্য সেন বা তার পক্ষ থেকে কেউ শুনানিতে হাজির না হন সেক্ষেত্রে একতরফা হিসেবে ঘোষিত হবে, বিশ্বভারতী কর্তৃপক্ষ তারপর পরবর্তী পদক্ষেপ করবে, এমনটা জানানো হয়েছে চিঠিতেও। বিশ্বভারতীর স্পষ্ট বক্তব্য, অমর্ত্য সেনের পিতা আশুতোষ সেনকে 99 বছরের জন্য দেওয়া হয়েছিল সম্পত্তি। পুরো সম্পত্তি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তথা জাতীয় সম্পত্তি এবং বিশ্বভারতী স্বত্বাধিকারী মালিক বলে উল্লেখিত। অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে পাঠানো চিঠিতে তাকে 13 ডিসিমেল জমির জবরদখলকারী বলা হয়েছে এবং জমি ফেরত দেওয়ার উপদেশ কথাও বলা হয়েছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, বিদায় নেব। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরাক সফরে গেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি, সই হবে নিরাপত্তা সহযোগিতা চুক্তি। আকস্মিকভাবে দোনবাস এলাকা সফর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ঘুরে দেখেছেন মারিওপোল শহর। দেশে শান্তি বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করুন, প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যাবের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান, এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপির দিল্লির বাড়িতে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের হানা, জাতীয় রাজনীতিতে শোরগোল। আপনারা ভালো সুস্থ থাকুন, কামনে খোদা হাফেজ।